এ কেমন বাড়ি, কিসের অভিশাপে এখানে একের পর এক বাচ্চারা নিজে নিজের জীবন কেড়ে নেয়? এ কেমন কালো জাদু যার শিকার শুধু বাচ্চারাই? জীবনের সব সঞ্চয় দিয়ে কেনা যে বাড়িটা, সেখানে যদি নিজের সন্তানদের মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকতে হয়, তবে এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে? আচ্ছা, কোনো বাড়ির মালিকের ওপর যদি কালো জাদু করা হয় আর সে যদি প্রাণ ভয়ে সেই বাড়িটি বিক্রি করে দেয়, পরবর্তী মালিকের ওপরেও কি সেই জাদুর প্রভাব পড়ে? বাড়ির মালিকের ছোট্ট মেয়েটা সেদিন কেন বাথটাবে ডুবে গিয়েছিল? ছাদ থেকে কেনই বা লাফিয়ে পড়েছিল তার ছেলেটা? শুনতে চান?
হচ্ছে এসব এত সহজে, যেখানে সম্পত্তির বিক্রেতা
কখনো এই দামে রাজি হবে না। আমি প্রকারকে কিছুক্ষণ পর ফোন করলাম এবং এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমি তাকে একজন কাছের মানুষের মতো করেই প্রশ্ন করেছিলাম, ভাই বলতো দেখি আসলে এই বিক্রেতা এত তাড়াতাড়ি রাজি হলো কি করে? আমার তো মনে হয়েছিল সে আরো বেশি টাকা চাইবে। ব্রোকার বলল,
আসলে বিক্রেতার তাড়া আছে আর কোন একটা দরকার আছে যার কারণে সে বাড়িটা এত সস্তায় বেচে দিচ্ছে। নইলে এমনিতে তো আপনি বাড়ি দেখেই নিয়েছেন, বাড়িতে সেই অর্থে তেমন কোনো প্রবলেমই নেই।
যখন আমি ব্রোকারের এই ভাষা ভাষা কথা শুনলাম তখন আমার একটু স্বস্তি এল। আসলে কখনো কখনো বিক্রেতার এত বেশি দরকার থাকে যে অনেক বেশি দামের জিনিসও সে সস্তায় বেচে দিতে রাজি হয়। যাই হোক, আমি তাকে আবারও বায়না পাঠালাম এবং আসার তারিখটা জানিয়ে দিলাম। আমি আমার পরিবারের সাথে যখন বাংলাদেশে ল্যান্ড করলাম তখন সবার আগে আমি আমার পরিবারকে প্রথমেই আত্মীয়দের বাসায় রেখে আসি এবং ব্রোকারের অফিসে চলে যাই। তারপর সেই ব্রোকারকে সাথে নিয়েই ওই বাড়িটা প্রথমবার দেখতে গেলাম। ওই বাড়িটা ভিডিওতে যতটা সুন্দর ছিল আসলে বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মালিক কোথায়, আমাকে মালিকের সাথে দেখা করিয়ে দাও, সে বলল, স্যার উনি তো ট্রান্সফারের দিনই আসবেন, ওনার শরীর ঠিক নেই, এই কারণে আমি ওনাকে ডাকতে পারছি না। আমার মনে হল যখন মালিক নিজেই দেখা করতে চাচ্ছে না তখন আমার আর এই ছেদ দেখানোর দরকার কি? আমি তো তার কাছ থেকে শুধু এটা জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের খেলনা পর্যন্ত সে এইখানে কেন রেখে গিয়েছে। আসবাবপত্রের বিষয় পর্যন্ত না হয় বোঝা যায়, কিন্তু বাচ্চাদের কাপড়, খেলনা, তাদের ব্যবহারের জিনিসপত্র, এমনকি মহিলাদের কাপড় যে আলমারিতে ছিল সেটাও সেভাবেই আছে। শুধু এই অদ্ভুত জিনিসটাই আমাকে উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছিল। কিন্তু যেহেতু ডিল হয়েই গিয়েছিল তাই আমি আপাতত সব জিনিসকে উপেক্ষা করলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমি তো এটা নিয়েই ফেলেছি, আমার জন্য এটাকে তুমি মঙ্গলকর করো। তারপর আমি কিছুক্ষণের জন্য আমার আত্মীয়দের বাসায় গেলাম, স্ত্রী ছেলে আর কন্যাকে নিয়ে ফিরে এলাম। আমার মেয়ে এসেই দেখে তার সব পছন্দের পুতুলগুলো সেখানে রাখা আছে। সে মুহূর্তেই ওই ঘরটা পছন্দ করে ফেলল আর যেতেই খেলনা দিয়ে খেলা শুরু করল। আমার ছেলেও তার ঘর পছন্দ করে ফেলল যেখানে আগে থেকেই প্লে স্টেশন রাখা ছিল, জগিং মেশিন রাখা ছিল, বক্সিং গ্লাভস, ব্যাডমিন্টনের র্যাকেট, মানে খেলাধুলার প্রত্যেকটা জিনিস সেখানে আগে থেকেই মজুদ। এমন মনে হচ্ছিল ওই লোকগুলো এক সেকেন্ডের নোটিসে এখান থেকে বেরিয়ে পালিয়েছে। আমি যখন ব্রোকারকে জিজ্ঞেস করলাম, এই বাড়ি পরিষ্কার কে করিয়েছে? ব্রোকার বলল, স্যার চাবি আমার কাছেই ছিল, আমি এসব পরিষ্কার করিয়েছি। তারপর যখন ট্রান্সফারের দিন এলো আমি অফিসে পৌঁছে গেলাম, সেই অদ্ভুত মালিক তখনও আসেনি। সে ঠিক তখনই এলো যখন ট্রান্সফারের টাইম হয়ে গেল। সে এলো, আমার সাথে হাত মেলালো। আমি তাকে অনেক প্রশ্ন করতে চাচ্ছিলাম কিন্তু সে ট্রান্সফার করিয়েই আমার কাছ থেকে পে অর্ডার নিল এবং চলে গেল। সে একবারও ফিরে তাকালো না। আমি খুব অবাক হচ্ছিলাম এই ভেবে যে কি ধরনের অভদ্র আর অসামাজিক লোক। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু সে শুধু হ্যাঁ বা নাতে মাথা নেড়েছিল। মনে হচ্ছিল সে খুব চিন্তিত বা ভীত। যাই হোক, তারপর আমরা দুই তিন দিন পরই ওই বাড়িতে সম্পূর্ণভাবে উঠে গেলাম। আমাদের খুব বেশি পরিশ্রম করতে হল না, আমাদের নিজেদের আসবাবপত্র বা জিনিসপত্র তেমন কিছুই ছিল না। ভেবেছিলাম বাংলাদেশে গিয়ে নতুন করে কিনে নেব, দরকারই পড়ল না। কিন্তু আমাদের জীবনের আসল পরীক্ষাটা শুরু হল এরপর। আমি, আমার স্ত্রী আর আমাদের দুই বাচ্চা, এই ছিল আমাদের পরিবার। যেহেতু আমার এখানে একটা নতুন ব্যবসা শুরু করার কথা ছিল, এ কারণে আমি তখনও কোনো কাজ শুরু করতে পারছিলাম না। এক দুই মাস বিশ্রাম করার পর আমি ভেবেছিলাম এটার ওপর কাজ শুরু করব, ব্যবসা করব। এই কারণে আমি বাড়িতেই থাকতাম, বাচ্চাদেরও আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। কিন্তু কাকতালীয় ভাবে তখন গরমের লম্বা ছুটি চলছিল, ঠিক এই কারণে বাচ্চারাও সারাদিন বাড়িতেই থাকত। যখন আমরা বাড়িতে উঠলাম তখন আমাদের এক প্রতিবেশী এলেন, তিনি বাড়ির বেল বাজালেন। আমি একজন দারোয়ান রেখে দিয়েছিলাম, সেই এসে জানাল, সাহেব আপনাকে বাইরে কেউ ডাকছেন। আমি যখন বাইরে গেলাম দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যাকে প্রথম দেখায় বেশ মার্জিত এবং ভদ্র একজন মানুষ মনে হচ্ছিল। তিনি হঠাৎ আমাকে হাত ধরে বাইরে ডেকে নিলেন। আমি খুব অবাক হলাম, আসলে তিনি আমাদের পাশের বাড়িতেই থাকতেন। তিনি আমার কাছে জানতে চাইলেন, আপনারা কারা? আগে যে এই বাড়িতে চৌধুরী সাহেব থাকতেন আপনারা কি তার কোনো আত্মীয়?
না না।
আচ্ছা, আমি তো আসলে ওই সমবেদনা জানানোর জন্য এসেছিলাম।
আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম,
কিসের সমবেদনা?
তিনি বললেন,
আসলে চৌধুরী সাহেবের দুই জওয়ান ছেলে ছিল যাদের এই বাড়িতেই মৃত্যু হয়, তাদের মৃত্যুর সঠিক কারণ তো জানা যায়নি। আমি অন্য শহরে গিয়েছিলাম, যখন এখানে এলাম তখন জানতে পারলাম, তাই সমবেদনা জানানোর জন্য আমার এইখানে আসা। আমি জানতাম না চৌধুরী সাহেব বাড়িটা বেঁচে দিয়েছেন।
যখন সে বলল দুটো জওয়ান ছেলের মৃত্যু হয়েছে, তখন আমি একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি তাকে খুঁটিয়ে জিজ্ঞেস করতে চাইলাম, আপনি কি দয়া করে একটু বিস্তারিত বলবেন, আসলে তাদের মোট কয়টা ছেলে ছিল আর ঠিক কি হয়েছিল?
তাদের দুটো ছেলে ছিল, একজনের বয়স 14 বছর আর একজনের 16 বছর।
তাদের ছেলেদের কি হয়েছিল?
সঠিকভাবে তো আমার নিজেরও জানা নেই, কিন্তু আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, একজন দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে প্রাণ দিয়েছে, আর একজন নিজের গলায় নিজেই ছুরি চালিয়েছে।
তার কথা শুনে আমার মাথায় বজ্রপাত হল। অর্থাৎ যে বাড়িতে আমি থাকছি সেখানে মর্মান্তিক দুটো আত্মহত্যা হয়ে গেছে, আর তার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। আমি ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম,
তাদের ঘরে তো একটা ছোট মেয়ের ঘরও আছে যাতে অনেক পুতুলও রাখা।
জি, তাদের একটা ছোট মেয়েও ছিল যার বয়স ছিল 6-7 বছর,
গত বছর সেও মারা গেছে।
আমি হকচকিয়ে ভাবতে লাগলাম, মেয়েও মারা গেছে? আমি যখন কারণ জিজ্ঞেস করলাম, তিনি বললেন,
কারণ তো আমার জানা নেই, চৌধুরী সাহেব তো এটাই বলেছিলেন যে সে অসুস্থ ছিল, আমরা তো সবসময় তাকে হাসতে খেলতেই দেখেছি।
আমি আমার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলাম,
চৌধুরী সাহেব এই বাড়িটা কবে কিনেছিলেন?
তিনি বলতে লাগলেন,
2 বছর আগে, তিনি নিজেই এটা বানিয়েছিলেন আসলে।
আমি বুঝতে পারছিলাম না এই প্রতিবেশী যা কিছু বলছিল তার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা। এই কারণে আমি ফয়সালা করলাম আমার আশেপাশে আরো প্রতিবেশীদের সাথে দেখা করব আর তাদের কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চিত হব। তারপর রাত এলো, এশার নামাজের সময় হয়ে গেল। আমি যখন মসজিদে গেলাম তখন বেশ কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হল। আমরা সালাম বিনিময় করলাম, এদিক ওদিকের কথাবার্তা বলতে থাকলাম। তারপর আমি এই ভূতুরে টপিকটা তুললাম। সমস্ত প্রতিবেশীরাই এই কথা নিশ্চিত করল, অর্থাৎ প্রথম প্রতিবেশী আমাকে যা বলে গিয়েছিল তার বলা প্রত্যেকটা কথা সত্যি। বরং তাদের মধ্যে কিছু প্রতিবেশী তো এটাও বলল যে তাদের নিষ্পাপ মেয়েটাও নিজেই নিজের প্রাণ নিয়েছে। এখন আপনারাই ভাবুন, এমন একটা বাড়ি যার ভেতর 3-3টা আত্মহত্যা হয়ে গেছে, তাও সব বাচ্চাদের, অর্থাৎ 6-7 বছরের বাচ্চাও কিভাবে আত্মহত্যা করবে? আর তারপর একটা 14 বছর আর একটা 16 বছরের। বিশ্বাস করুন, আমার তো বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগল। আমার ভেতরে একটা তীব্র ভয়ের অনুভূতি দলা পাকিয়ে উঠল। একদিন রাতের ঘটনা, আমার ছেলে আর মেয়ে দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে এলো। তারা আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমরা জলদি উঠলাম, যখন দরজা খুললাম আমার মেয়ে তার মাকে জড়িয়ে ধরল, আর আমার ছেলে আমার হাত ধরে টানতে লাগলো, বলতে লাগলো,
আব্বু আমি একজন মহিলাকে দেখেছি, সে আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করছিল।
আমি সাথে সাথে দারোয়ানকে ফোন করলাম, সে তড়ি ঘড়ি করে তার বন্দুক সহ ভেতরে চলে এলো। পুরো বাড়ি তল্লাশি করার পর সেখানে কাউকেই দেখা গেল না। আমি দারোয়ানকে বাইরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার বাচ্চাদের আমার সামনে বসালাম আর বললাম, একটু খুলে বলো তো ঠিক কি হয়েছিল। আমার বাচ্চারা বলতে লাগলো,
আপু আমার খুব পিপাসা পেয়েছিল, আমি বাইরে এলাম, আপু আগেই ফ্রিজের কাছে দাঁড়িয়েছিল, হয়তো তারও ফ্রিজ থেকে কিছু নেয়ার ছিল, আমরা দুজনেই ফ্রিজের কাছে দাঁড়ানো, আমরা দেখলাম রান্নাঘরের কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। আমরা যখন চিৎকার করে ওখান থেকে পালালাম, আপনাদের ঘরের দিকে আসছিলাম, তখন সে রান্নাঘরে চলে গেল। আমি জানি না রান্নাঘরের ভেতর থেকে সে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল।
অর্থাৎ আমার ছেলে মেয়ে দুজনই ওই মহিলাকে দেখেছিল। আমি আমার মেয়েকে আলাদা করে জিজ্ঞেস করলাম, সে ঠিক একই কথা বলল, অর্থাৎ তাদের কোনো বিভ্রম হয়নি, তারা আসলেই কোন একটা ভয়ঙ্কর মহিলাকে দেখেছে। সেই রাতে তো আমি বাচ্চাদের কাছে শুয়ে থাকলাম, কিন্তু এইসব অদ্ভুত ঘটনা আমাকে তীব্র উদ্বেগের মধ্যে ফেলে দিল। প্রথমত এই আত্মহত্যার ঘটনাগুলো, আর তারপর ঘরের মধ্যে মধ্যে আমার বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগল। কারণ আগেও এই বাড়িতে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে তা শুধু বাচ্চাদের সাথেই ঘটেছিল। আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে এই জন্য কিছু বলিনি যে সে দুশ্চিন্তা করবে। আমি চাচ্ছিলাম এই ভয়াবহ সমস্যার সমাধান আমি নিজেই বের করব। তারপর কিছুদিন পর আমার ছেলে আর মেয়ে দৌড়াতে দৌড়াতে এলো আমার কাছে। তারা বাইরে খেলছিল, এই ভয়ঙ্কর মহিলাকে সেখানেও চুপচাপ তারা দাঁড়িয়ে থাকতে দেখেছে। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম দারোয়ান কোথায় ছিল, তারা বলল সে ওয়াশরুমে গিয়েছিল। আমি দারোয়ানকে ডাকলাম,
বলো তুমি কাউকে দেখেছ?
না সাহেব, আমি তো দেখিনি।
আমি সেদিনই পুরো বাড়িতে দ্রুত ক্যামেরা ইনস্টল করলাম। একদিন রাতের অন্য একটি ঘটনা, আমার মেয়ের সাথে কথা বলার জন্য ওর ঘরে গেলাম, কিন্তু তাকে ঘরে দেখতে পেলাম না। আমি 10 মিনিট পর আবার গেলাম, সে তখনও ছিল না। আমি আমার স্ত্রীকে ডাকলাম,
একটু ওয়াশরুমে গিয়ে দেখো তো ওখানে আছে কিনা, আমার মেয়েটা এতক্ষণ ধরে কোথায়?
আমার স্ত্রী যেই ওয়াশরুমের দরজা খুলল, সামনেই আমাদের মেয়েটা টাইলসের ওপরে অচেতন অবস্থায় পড়ে আছে দেখল। আমরা তাকে জলদি উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তাররা চেক করলেন, তারা জানালেন তার পেটে অনেক পানি ভরা, এমন লাগছিল তাকে জোর করে পানিতে ডোবানো হয়েছে। তারপর ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহ তাআলা আমার মেয়ের ওপর রহম করলেন, সে হুঁশ ফিরে পেল। আমরা সবাই জানতে চাচ্ছিলাম তার সাথে ঠিক কি হয়েছিল। তার ওয়াশরুমের বাথটাব ছিল, কিন্তু যদি সে পানিতেই ডুবে থাকে তাহলে কে তাকে বের করে টাইলসের উপরে শুইয়ে দিল? আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সে আমাদের সবকিছু বলার অবস্থায় আসবে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি ঘটেছিল সেদিন তার সাথে। তারপর আমার মেয়ে পুরোপুরি হুঁশে এলো আর ডাক্তাররা অনুমতি দিলেন এখন আমরা তার সাথে কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি। আমি প্রশ্ন করলাম,
বলো তো মা, আসলে কি হয়েছিল? তোমাকে টাইলসের উপরে শোয়া অবস্থায় পাওয়া গিয়েছিল, কিভাবে?
বাবা, আমি তো গোসল করতে গিয়েছিলাম, আমি বাথটাবে বসে গোসল করছিলাম, হঠাৎ করে সেই একই মহিলাকে ওয়াশরুমে দেখতে পেলাম। তারপর আমার মনে হলো কেউ একজন যেন আমাকে সজোরে মাথা ধরে পানির ভেতরে ডুবিয়ে দিল। আমার হাত পা ছুটছিলাম আমি, কিন্তু সে আমাকে বাইরে আসতে দিচ্ছিল না। এরপর আমি বেহুশ হয়ে গেলাম, আর কিছু মনে নেই।
এই কথা শুনে আমার পায়ের তল থেকে যেন মাটি সরে গেল। অর্থাৎ সেই একই সবকিছু রিপিট হচ্ছিল যা ঠিক ওই চৌধুরী সাহেবের বাচ্চাদের সাথে ঘটেছিল। হাল্লা না করুন, আমার মেয়ের সাথে যদি কিছু হতো তাহলে সবাই এটাই মনে করত যে এটা একটা দুর্ভাগ্যজনক আত্মহত্যা। আমি অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে গিয়েছিলাম। এই মারাত্মক ভয়ের পরেই আমি আমার স্ত্রীকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সত্যি সত্যি বলে দিলাম। সে আমার উপরে খুব রেগে গেল।
আপনি এই সব কিছু আমাকে আগে বলেননি কেন? এটা আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন, আর আপনি এটাকে গুরুত্ব দেননি।
তুমি শুধু বাচ্চাদের উপর কড়া নজর রাখো, আমি জলদি কিছু একটা ব্যবস্থা করছি যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি।
আমি বাচ্চাদের বিছানা সেদিনই আমার নিজের ঘরে নিয়ে আসলাম, তাদের সব সময় চোখের সামনে রাখতাম। কোথাও বাইরে বেরোলেও এই কাজটা আমার স্ত্রী করত। সে ওয়াশরুমে যাওয়ার সময়, আসার সময় সব জায়গায় বাচ্চাদের উপর নজর রাখছিল। আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি আমার জমানো সব টাকা এই বাড়িটার পেছনে বিনিয়োগ করেছিলাম, বাকি কিছু ছিল আমার ব্যবসার জন্য, কিন্তু এই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমার বাচ্চারা। আমি প্রকারকে সেইদিনই ফোন করে বললাম যে
আমার জন্য বাড়ির ব্যবস্থা করো, যে কোনো বাড়ি হোক, যত টাকা লাগুক, আমি এক্ষুনি ভাড়ায় যেতে চাই।
পরদিনই প্রকারের কল চলে এলো,
স্যার একটা বাড়ি আছে, আপনি আসুন, ভিজিট করে নিন আর ডান করে দিন।
আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে জানিয়ে দিলাম আর বাড়ি দেখার জন্য বেরিয়ে গেলাম। যখন আমি সেই ব্রোকারের কাছে পৌঁছালাম, সে আমাকে নিয়ে বাড়ি দেখতে চলে গেল। আমি তখনই সেই বাড়িওয়ালাকে ডাকলাম, ওখানেই ভাড়ার চুক্তিপত্র লেখালাম আর তাকে টাকা পয়সা দিয়ে পরের দিনই শিফট হওয়ার কথা বলে চলে আসলাম। আমাদের ডিল যখন ফাইনাল হচ্ছিল ঠিক সেই সময় আমার স্ত্রীর কল আসতে লাগলো। আমি বুঝলাম সে হয়তো জানতে চাইছে আমি কোথায়, দেরি হচ্ছে কেন। আমি কলটা ধরলাম না, এটাই ভাবলাম এই বাড়িওয়ালাকে একটু বিদায় করে নিই, তারপর স্ত্রীকে খুশির খবরটা দিব। কিন্তু আমি তখন কি আর জানতাম এটা আমার জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ যা তখন অপেক্ষা করছিল। আমি যখন সেই বাড়িওয়ালার সাথে কথা বলে বের হলাম, আমার স্ত্রীকে কল করলাম, সে জানালো সে হাসপাতালে। আমি যখন বিস্তারিত জিজ্ঞেস করলাম, বললাম
সব ঠিক আছে তো, কি হয়েছে?
সে আমাদের ছেলের নাম নিয়ে বলতে লাগলো,
ও ছাদ থেকে লাফ দিয়েছে।
আপনারা কল্পনাও করতে
পারবেন না। তখন আমার মনের ওপর দিয়ে কি বয়ে গিয়েছিল, আমি পাগলের মতো প্রায় অন্ধের মতো গাড়ি চালিয়ে কোন রকমে হাসপাতালে পৌঁছালাম। সেখানে গিয়ে জানতে পারলাম আমার বাচ্চার দুটো পাই নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা তখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য। সে প্রায় তিন দিন আইসিইউতে ছিল। আল্লাহ রহমতে সে প্রাণ তো ফিরে পেল, কিন্তু পা দুটো চিরকালের মতো হারাল। আমার এই ছেলেটা শুধু কেঁদেই যাচ্ছিল, অঝরে কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা একটু বলো তো কি হয়েছিল।
বাবা, আমি সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পেলাম, সে বারবার আমার কানে কাছে এসে বলছিল লাফ দাও লাফ দাও। আমি সেই সময় ছাদে ফুটবল খেলছিলাম, আমার বারবার ওই মহিলার কথা কানে আসছিল। তারপর জানি না কেন আমি তার কথা মেনে নিলাম।
আমি ভাগ্যবান ছিলাম, আমার দুটো বাচ্চাই কোনো মতে বেঁচে গিয়েছিল। আমার ওই চৌধুরী লোকটার উপর খুব রাগ হচ্ছিল, কেননা এই অভিশপ্ত লোকটা আমাকে যে বাড়িটা দিয়েছিল সেখানে তার নিজের বাচ্চাদেরও মৃত্যু হয়েছে, সেই ভয়াবহ খবরটা আমাকে দেবে না। সবার আগে আমি আমার পরিবারকে নতুন সেই বাড়িতে শিফট করালাম। এখন আমি এই বাড়িটা বেচতে চাচ্ছিলাম, কিন্তু এই অবস্থায় নয়। আমি চাইছিলাম না নতুন কোন পরিবার আবার এই ক্ষতির শিকার হোক। তারপর আমি আমার এক বন্ধুর সাথে এই নিয়ে কথা বললাম। সে এই ধরনের পীর ফকিরদের ব্যাপারে ভালোই জানত। সেই আমাকে ভরসা দিয়ে একজন পীরের কাছে নিয়ে গেল। আমি পুরো ঘটনা তাকে বললাম। সেই পীর আমাকে বলল,
ওই বাড়িটা সম্পূর্ণ ঝাড়ু দেওয়ান, এবং সেই ঝাড়ুতে যে ধুলা আসবে সেটাকে পলিথিনে ভরে সাবধানে আমার কাছে নিয়ে আসুন।
আমি দারোয়ানকে দিয়ে সাবধানে পুরো বাড়ি ঝাড়তে হলাম। তাতে যে মাটি এলো সেটা নিয়ে সেই পীরের কাছে চলে এলাম। সেই পীর যখন ওই মাটির উপরে কিছু আমল করল, বিশ্বাস করুন আমার সামনেই মাটি ভর্তি সেই পলিথিনটার মধ্য থেকে রক্ত বের হতে লাগলো। প্রথমে আমার মনে হল এই পীর সাহেব হয়তো কোনো ভোজবাজি দেখাচ্ছেন। তারপর সেই পীর আমার কাছে দুই তিন দিনের সময় চাইলেন। তিন দিন পর যখন আমি গেলাম, তখন সেই বাড়িটার পুরো ইতিহাস বা খোঁজ খবর বের করা হয়ে গেছে। তিনি বলতে লাগলেন,
আগের যে বাড়িওয়ালা ছিল তার আপন ভাইয়ের বউ তার পরিবারের ওপর কালো জাদু করিয়েছিল। যেহেতু তাদের অনেক সন্তান ছিল না আর চৌধুরীর ঘরে তিনটে ফুটফুটে বাচ্চা ছিল, তাই তার ভাবি মানে তার ভাইয়ের বউ সেই ব্যাপারে হিংসার বশবর্তী হয়ে এই কাজ করে।
তারপর সেই পীর আমার বন্ধুর সাথে ওই বাড়িতে গেল। সে সরাসরি গিয়ে বাচ্চাদের ঘর থেকে বেশ কয়েকটা তাবিজ বের করল। আর আমি অবাক হয়ে সব দেখছিলাম। এগুলো এমন এমন জায়গায় লুকোনো ছিল যা কারোর নজরেই পড়ার কথা না। তারপর সে ওই বাড়িতে পানি ছেটাল, এক নাগারে দোয়া পড়তে লাগল। এই কাজ সে প্রতিদিন নিয়ম করে করত এবং প্রায় বিশ দিন ধরে এই কাজ চলতেই থাকল। এবার সে বলল,
এই বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে, তুমি চাইলে নিজেও এখানে থাকতে পারো, অথবা চাইলে বেচেও দিতে পারো।
যখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এই বাড়িটা পরিষ্কার হয়ে গেছে আর এতে জাদু বা কোনো কিছুর অশুভ প্রভাব নেই, তখন আমি এটা বেচে দিলাম। আমি যখন সেই পীরের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম,
আমাকে বলুন, জাদু তো চৌধুরীর পরিবারের উপর করা হয়েছিল, তাহলে এর প্রভাব আমার বাচ্চাদের উপরে পড়ল কেন?
পীর বললেন,
জাদু যে বাড়িতে করা হয় সেখানে যদি ভাগ্যক্রমে অন্য কোনো পরিবারও এসে বাস করতে শুরু করে, তাহলে সেই জঘন্য জাদুর প্রভাব তাদের উপরেও পড়বে। যদি এই প্রভাবের মাধ্যমে জাদু করা হয়ে থাকে আর সেগুলো তোমার বাচ্চাদের ঘরেও মজুদ থাকে, তাহলে সেই ভয়ঙ্কর প্রভাব পড়াটাই স্বাভাবিক। শুক্রিয়া আল্লাহর, তারা বেঁচে গেছে। কারণ যতটা ভয়ঙ্কর আর মারাত্মক জাদু করা হয়েছিল, একজন মহিলা জিনকে অনবরত এই কাজে নিয়োজিত করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসা এত সহজ ছিল না।
অর্থাৎ ওই মহিলা যাকে আমার বাচ্চারা দেখত, সে আসলে একজন মহিলা জিন যাকে এই জাদুর মাধ্যমে এখানে কাজে লাগানো হয়েছিল। পরে আমি ওই বাড়িটা বেঁচে দিয়েছিলাম, কেননা আমার আর সেখানে থাকার সাহস হয়নি। আমার তো এমনিতেও মনে ভয় ঢুকে গেছিল, তবে আল্লাহর শুকরিয়া, আমি যাদের কাছে বাড়িটা বেঁচে দিয়েছিলাম আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম, তাদের সাথে কখনো এমন কোনো ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহই ভালো জানেন সেই চৌধুরী তার নিজের ভাইয়ের সাথে কেমন সম্পর্ক বুঝিয়ে রেখেছিল, তাদের নিজেদের মধ্যে কি শত্রুতা ছিল, তার ভাবি কেনই বা এই কালো জাদু করেছিল। এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। এই
বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন, অর্থাৎ সিফাত আলম এই ঘটনাটা সংগ্রহ করেছেন। এই ঘটনাটি যিনি বলছেন তার নাম জুনায়েদ খান। আশা করছি ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুদের সাথে দারুণ সময় কাটাচ্ছেন আপনি। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরের ঘটনায়।
যাওয়ার সময় দেখি সেই কুকুরটি জাবেদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
এবং তার মুখে একটা বড় কালো মোরগ, যার মাথা কেউ কেটে ফেলেছে, কিন্তু তার মাথার জায়গা থেকে এক ফোঁটা রক্ত বের হচ্ছে না। মোরগটা তখনও নড়ছে। আমি এইটা দেখে সাথে সাথে কুকুরটাকে থাবা দিয়ে ধরতে গেলে সে মোরগটা রেখে আমার দিকে খুবই হিংস্রভাবে তেড়ে আসে এবং আমার পায়ে কামড় দিতে চায়। আমি একটু লাফ দিয়ে ওঠায় সে আমাকে কামড় দিতে পারে না, নখ দিয়ে আমার পায়ে আঁচড় কেটে দেয় এবং আমার পা অনেকখানি কেটে রক্ত বেরিয়ে আসে। আমি ক্ষতস্থান ধরে বাড়ির দিকে আসতে লাগলে পেছন থেকে কুকুরটি আমার দিকে তাকায় এবং দেখি সে আমার যে জায়গা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে সেটি চেটে চেটে খাচ্ছে। বিষয়টি দেখে আমি একটু ঘাবড়ে যাই। আমাদের পোষা কুকুরটি আমাদের সাথে এমন আচরণ করল, কেনই বা করল সে? আমি তখন বাড়িতে না গিয়ে আমাদের মোড়ের পল্লী ডাক্তারের কাছে গেলাম এবং ক্ষতস্থানটি দেখাতে গিয়ে চমকে উঠলাম। একটু আগে আমার পায়ে আঁচড় লেগে রক্ত বেরিয়ে এসেছিল, কিন্তু কি অদ্ভুত, মোড়ে আসতে আসতেই সেই ক্ষতস্থানটি সামান্য একটা আঁচড়ের দাগে পরিণত হয়ে গেল। দাগটি এতই নগণ্য দেখাচ্ছে যে ওখান থেকে রক্ত বের হওয়ার কথাটা আমিও বিশ্বাস করতে পারছি না। এক অদ্ভুত অনুভূতি নিয়ে বাড়িতে আসলাম, আম্মুকে বিষয়টা জানালাম। আম্মু আমাকে আশ্বাস দিয়ে বলল,
ও কিছু না, সামান্য একটু আঁচড় লেগেছে, একটু স্যাভলন লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে।
আমিও স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটা। রাতে আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন মনে হচ্ছিল চার পাঁচটা সূঁচ গরম করে আমার ওই পায়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি আম্মুকে ডেকে ব্যথার কথা বললাম। আম্মু বলল সকালে সেই জাবেদার যা, অর্থাৎ জাবেদা ভাবির কাছ থেকে গাছ এনে খাওয়াবে, এতে করে নাকি কুকুরের বিষ নেমে যাবে। আম্মু রসুন আর সরিষার তেল গরম করে একটু মালিশ করে দিল, ব্যথাটা একটু কমল, কিন্তু আমি পা নাড়াতে পারছিলাম না। সেই রাতেই আমি খেয়াল করলাম বাইরে থেকে আমাদের সেই কুকুরটা অদ্ভুতভাবে গোঁয়াচ্ছে। সেই রাতটাকে কোনোভাবে পার করলাম। আম্মু সকালবেলা উঠে সেই বাড়িতে গিয়ে দুটো কলা এনে আমাকে বলল খেয়ে নিতে। মাগরিবের সময় দ্বিতীয় কলাটি খেতে হবে, এখন খেতে হবে প্রথমটি। আমিও সেই মতোই খেলাম, কিন্তু আমি কি জানতাম আসলে সেই কলার মাধ্যমে আমার পেটের মধ্যে বান মারা হল। এক বছর কেটে গেল, এর মধ্যে আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করতাম, কুকুরটি আমাকে দেখলেই আমার থেকে দৌড়ে পালায়, কিছু দূরে গিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একদিন আমার ফুপাতো ভাই এসে বলছে আমাদের ওই কুকুরটিকে নাকি কুকুর মারার এক টিম এসে মেরে ফেলেছে, এবং আমার ফুপাতো ভাই কুকুরটিকে এনে মাটি চাপা দিচ্ছে, আমিও গেলাম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে কুকুরটিকে গর্তে রাখার সময় ওর মুখ থেকে বিশ্রী উটকো একটা গন্ধ এসে আমার নাকে লাগে। আমি আমার ভাইকে বললাম তুই কোনো গন্ধ পাচ্ছিস? সে আমাকে বলল কই না। আমি ভাবলাম আমার মনের ভুল, কিন্তু কুকুরটিকে পুঁতে রেখে বাসায় আসার পরেও সেই দুর্গন্ধটি আমি টের পাচ্ছিলাম। কিছুদিন কোনো কিছু খেতে পারলাম না। পরদিন সকাল থেকে শুরু হলো আমার পেট ব্যথা, একেবারে বিছানায় পড়ে গেলাম। এক মাসের মধ্যে তিন চারবার আমার পেটে এরকম সমস্যা হতে লাগল। কিছুদিনের মধ্যে আমার ওজন 66 কেজি থেকে 53 কেজিতে নেমে আসল। আমি একদম রোগা হয়ে যেতে লাগলাম। আমি রাজশাহী মেডিকেলে গিয়ে ভালোভাবে সবকিছু টেস্ট করালাম, কিন্তু আমার সকল টেস্টের রিপোর্ট একদম স্বাভাবিক। ডাক্তার ওষুধ দিলেন এবং বললেন এবার এরকম হলে আমি একসাথে 500 mg দুইটা অ্যান্টিবায়োটিক যেন খেয়ে নিই। মেডিকেল থেকে বাড়িতে আসার দুই দিনের মাথায় আবার আমার সমস্যা হল। আমি ডাক্তারের কথা মতো ওষুধ খেয়ে থাকলাম। এর মধ্যে আমি একটি বিশেষ জিনিস খেয়াল করলাম, আমি যখনই কোনো ভালো খাবার খাই, অর্থাৎ মাছ মাংস খেলেই আমার এই সমস্যাটি বেশি হয়, নর্মাল হলে আমি ঠিক থাকি। এক মাস ওষুধ খাবার পরে আমি বেশ কিছুদিন সুস্থ থাকি, তবে বিপত্তিটা বাধে রমজান মাসে। 13তম রমজানে আমার এই সমস্যা আবার শুরু হয় এবং ভালো খাবার নয়, আমি পানি খেলেও সেটা আমার শরীর থেকে বেরিয়ে যায়। এইভাবে চলতে চলতে ঈদ পড়ে যায়, আমি বিষয়টি টের পেয়ে যাই। এটা কোনো সাধারণ অসুখ নয়। আমি ঈদের চতুর্থ দিন রাতে স্বপ্নে দেখি আমার ঘরের এক কোণায় আমি নিজেই বসে থেকে আমাকে দেখছি এবং আমি আমাকে ডাকার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এক পর্যায়ে যখন আমি আমার, অর্থাৎ আমি যাকে ডাকছি, সে চোখ খুলে আমার দিকে তাকায়, আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার শরীর পুরো ঘামে ভিজে গেছে। এ কি দেখলাম আমি? আমি দেখলাম আমার পেট থেকে সাপের মতো কোনো অবয়ব আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠার কারণে আমার আব্বু আম্মু আমার ঘরে আসে এবং লাইট চালাতেই দেখে আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। বলে রাখি, আব্বু আম্মু এই সকল জিনভূত জাদুটোরায় বিশ্বাস করে না। তারা ভাবে আমার অসুস্থতার কারণে এমন হচ্ছে। আমিও তাদেরকে আমার স্বপ্নের ব্যাপারে কিছু বললাম না। পরদিন সকালে আমি আবার অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এবার আর টয়লেট নয়, বরং আমি বমি করতে থাকি, আর বমি দিয়ে সেই কুকুরের মুখের মতো দুর্গন্ধ বের হয়। সারাদিন কিছু খেতে পারলাম না। রাতে আমাকে নরম ভাত রান্না করে দেওয়া হলো, মুখে তুলে খাইয়ে দেওয়া হলো। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে নিজের হাতে ভাত উঠিয়ে পর্যন্ত খেতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে আম্মু সেই রাতে আমার কাছেই শুয়ে থাকলেন এবং আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি এবার স্বপ্নে দেখি আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার আম্মুকে আমি ডাকছি, কিন্তু আম্মু কোনো সাড়া না দেয়ায় আমি রান্নাঘরের দরজার সামনে যেতেই গত স্বপ্নের মতোই আরেকটি অবয়ব এসে আমাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। আমার ঘাড়ের পেছন থেকে এমনভাবে চেপে ধরে আমি ঘুমের মধ্যেই আবার চিৎকার দিয়ে উঠি। আম্মু আমাকে ডেকে ওঠান এবং দেখেন আমি ঘুমের মধ্যেই আমার কাপড় ভিজিয়ে ফেলেছি। আমি তড়িঘড়ি করে উঠে যাই এবং বাথরুমে গিয়ে আবার বমি করতে থাকি। আমার বমি দিয়ে কালো রক্ত বেরিয়ে আসে, সেই রক্ত দিয়ে কুকুরের মুখের সেই দুর্গন্ধ তীব্রভাবে বেরিয়ে আসে। আমার বুঝতে বাকি রইল না আমার সাথে খুবই খারাপ কিছু ঘটছে। আমি আর দেরি করলাম না, পরের দিন সকালে আমার বন্ধু আবিরকে বিষয়টি জানাই এবং তাকে একজন ভালো কবিরাজের খোঁজ করতে বলি। আমার বন্ধু আবির অনেক ধার্মিক এবং খুবই ভদ্র একটা ছেলে। সে আমাকে সঙ্গে সঙ্গে এক কবিরাজের সন্ধান দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর সাথে বেরিয়ে পড়ি সেই কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আবির তার বাইক নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে ধরে তার বাইকে উঠিয়ে রওনা দেয়। কবিরাজের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আবির আমাকে ধরে কবিরাজের ঘরে প্রবেশ করানোর জন্য। কবিরাজ আমাকে দেখে বলে, বড্ড বেশি দেরি করে ফেলেছি, অনেক ক্ষতি হয়ে গেছে আমার। এই বলে কবিরাজ আমার হাতে ধরে কিছু দোয়া পড়েন। আমাকে ফুঁ দিতেই আমার পেটের মধ্যে তীব্র ব্যথা ও জ্বালা পড়া করতে থাকে। আমি ওমা বলে মাটিতে লুটিয়ে পড়ি। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে খাওয়ানো জাদু করা হয়েছে এবং আমার সাথে থাকা কালীন জিনকে তারা বশীভূত করে রেখেছে। জাদুর মাধ্যমে আমার পেটের মধ্যে একটা জিন চালান করা হয়েছে, যার কারণে আমার পেটের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। জাদুর মাধ্যমে সেই পচনকে অদৃশ্য করে রাখা হয়েছে, যার কারণে কোনো রোগ ধরা পড়ছে না। কবিরাজ তখন আবিরকে বলে, আমাকে রুকাইয়া করতে হবে এবং এতে কিছু জিনিস প্রয়োজন হবে। একটি ছোট বালতি 2 লিটারের এবং পানির 250 গ্রামের বোতল, সরিষার তেল, এই সমস্ত। আবির সেই সকল কিছু আনলে কবিরাজ আমাকে একটি অন্য ঘরে নিয়ে যায় এবং সামনে কালো বালতি রেখে আমাকে বলে, রুকাইয়া চলাকালীন আমার প্রচুর পরিমাণে বমি হবে, আমি যেন সেই বালতির মধ্যে বমি করি। এবং 2 লিটার পানি পরিয়ে আবিরের হাতে দিয়ে বলে, রুকাইয়া চলাকালে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেলে এই পানি যেন আমার শরীরে ছিটিয়ে দেয়া হয়। প্রায় 1.5 ঘন্টা চলল আমার রুকাইয়া। আমি সমানে বমি করছি এবং আমি আমাকে দেখতে পাচ্ছি, সেই কলা সেই গাছগুলো একে একে বেরিয়ে আসছে। রুকাইয়া শেষে তিনি আমাকে এক বোতল পড়া পানি দিয়ে আমার মাথার ওপরের অংশে মাসাজ করে দিলেন, আর এক বোতল পানি পরিয়ে দিয়ে বললেন, আমি গোসল শেষে গা মোছার পরে এই পানি যেন আমার শরীরে ঢেলে দেই। এই পানি গায়ে শুকিয়ে না যাওয়া পর্যন্ত যেন আমি কোনো কিছু না খাই। এই বলে আজকের মতো আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হল এবং শনিবারে মাগরিব নামাজ শেষে আবার যেন এখানে আসি সেই ব্যাপারে পরামর্শ দেওয়া হল। আমি বাড়িতে চলে আসি এবং তার কথা মতো আমি চিকিৎসা নিতে থাকি। শুক্রবার সকাল থেকে যেন আমি কেমন একটা অস্বস্তি অনুভব করতে থাকি। রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, তার কিছুক্ষণ পরে হালকা মৃদু হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। হাসির শব্দটা বাইরের ব্যালকনির থেকে আমার দিকে আসছে বলে মনে হয়। সাহস করে ব্যালকনিতে প্রবেশ করতেই আমি আঁতকে উঠি। আমি দেখি আমি আমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চেহারা কি বিভৎস হয়ে আছে, আর হাতে সেই মোরগের দেহাবশেষ। আমি কুকুরটিকে দাঁড়িয়ে গড়গড় আওয়াজ করতে দেখি। আমার সামনে সেই অবয়বটি আবার এসে দাঁড়ায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেলে আমি দেখতে পাই আমার হাতে স্যালাইন এবং ক্যাথেটার লাগানো। আমার ছোট ফুপু আমার পাশে বসা। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ফুপু আমাকে যা বলে তা শুনে আমার মধ্যে কি হচ্ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারব না। আমি 3 দিন পর ঘুম থেকে উঠেছি। আমাকে সেই রাতের বেলাতেই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার বিকেলে আমাকে বাড়িতে নিয়ে আসা হয় আজ নাকি মঙ্গলবার। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধু আবিরকে ফোন করি, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছিলাম। আমি ফুফুকে জিজ্ঞেস করলাম আবিরের কথা। বলে রাখা ভালো, আমার পরিবারের মধ্যে আমার আম্মু ব্যতীত আর কেউ জানত না যে আমি কবিরাজের কাছে গিয়েছিলাম, কারণ তারা সেগুলো মোটেও বিশ্বাস করত না। ফুপু আমার মুখ থেকে আবিরের কথা শুনিয়ে যেন অপ্রস্তুতভাবে উত্তর দিল,
কেন আবিরকে কি দরকার?
আর আমি জ্ঞান ফিরেই কেন আবিরের কথাই বা জিজ্ঞেস করছি? আমি ফুপুর এই কথাটা কিছুটা আন্দাজ করতে পারলাম, আবিরের কিছু একটা হয়েছে। আমি ফুপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে বলো। ফুপু আমাকে আবিরের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা বলতে লাগল। আমি শুক্রবার রাতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আমার ফুপুর বাড়ি আর আবিরের বাড়ি একদম পাশাপাশি। সেই দিন রাতে আবিরকে নাকি তার মা খাবার জন্য ডাক দেয়, কিন্তু আবিরের কোনো সাড়া না পেয়ে তার ঘরে ঢুকে দেখে আবির নেই। সবাই মিলে আবিরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ মেলে না। তখন প্রায় রাত 2টা বাজে। হঠাৎ করে আবিরকে খুঁজে পাওয়া গেল আমাদের এলাকার কবরস্থানের একটা ভাঙা কবরের ওপর। তার অর্ধেক শরীর বাইরে আর অর্ধেকটা কবরের ভেতরে। গ্রামের মানুষ তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তাকে সবকিছু জিজ্ঞেস করা হয়, সে কোনো কথা বলে না। পরদিন সকালে আবির ফুপুর কাছে গিয়ে ভাঙা ভাঙা গলায় ফুপুকে বলে, আমাকে এবং আবিরকে যেন যত দ্রুত সম্ভব একসঙ্গে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। এই বলে ফুপু আমাকে জিজ্ঞেস করে,
তুই কোনো কবিরাজের কাছে গিয়েছিলি? কেন গিয়েছিলি?
আমি ফুপুকে সব কথা খুলে বললাম। ফুপু তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটা অটো ভাড়া করে আমাকে নিয়ে আবিরের বাসায় চলে যায়। আমার ছোট ফুপুকে আমার বাবা খুবই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, তাই ফুপুকে কেউ একটা কথাও জিজ্ঞেস করল না। আবিরের বাড়ি থেকে আবিরকে উঠিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে চলে যাই। রাস্তায় ফুপু আবিরকে জিজ্ঞেস করে সেই দিন রাতে আবিরের সাথে কি ঘটেছিল। আবির ভয় মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আবির সেদিন রাতে মোবাইল দেখছিল। আমি নাকি আবিরকে ডেকে বাইরে নিয়ে আসি। আবিরকে বলি কবিরাজ আমাদের দুজনকে এক্ষুনি কবরস্থানে যেতে বলেছে। আমরা কবরস্থানের দিকে রওনা দেই। হঠাৎ করেই আমি নাকি তার হাত চেপে ধরি এবং টানতে টানতে কবরের ভেতরে নিয়ে যেতে চাই। আবির নাকি হঠাৎ আমার মুখের দিকে তাকাতেই ওর দুনিয়া উলট পালট হয়ে যায়। সে দেখে এই পাশটায় আমার মুখের একটা অংশে কোনো মাংস নেই। সে একটা শব্দও করতে পারছে না। আমি জোর করে তাকে কবরের দিকে নিয়ে যাই। সে একটা টু শব্দও করতে পারে না এবং বিদ্যুৎ চমকানোর মতো একটা ঝলকানি হয় সেই সময়, এবং সেই অবয়বটা ওই সময় নাকি তাকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে দেখে যে চাচা এবং আরো 3-4 জন মিলে তাকে কবর থেকে ওঠাচ্ছে। 2 দিন যাবত আবির কোনো কথা বলতে পারেনি। এই বলতে বলতেই কবিরাজের বাড়িতে এসে পৌঁছাই আমরা। কবিরাজ আমাদের দেখে খুবই তাড়াহুড়া করে ঘর থেকে একটি পানির মগ এনে তাতে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে তার পুরো শরীরে যেন আগুন লেগে যায়, সে চিৎকার করে ওঠে। কবিরাজ এবার একটা সরিষার তেলের বোতলে কিছু পরে ফুঁ দিয়ে আবিরের মাথায় ঢেলে দিলে সে শান্ত হয়ে যায়। এবার কবিরাজ আমাকে দেখে বলে,
আল্লাহ তোমার আয়ু রেখেছে, তুমি বেঁচে গেছো। তারা তোমার কারিম জিনকে খুব খারাপ এবং শক্তিশালী বান মেরে বশ করে রেখেছে, আর আবির তোমাকে সাহায্য করায় তোমার কারিন জিনকে দিয়ে আবিরকে সেই দিন রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। আবির অনেক ধার্মিক হওয়ায় আবিরের কারিন জিন তোমার জিনের চেয়ে শক্তিশালী ছিল, তাই তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি।
এই কথা শোনার পর আমার ফুপু কবিরাজকে জিজ্ঞেস করল, কে বা কারা এই কাজগুলো করেছে? কবিরাজ উত্তর দেন,
ধৈর্য ধরুন, সব জানতে পারবেন।
তিনি বললেন, আমাকে আর আবিরকে নিয়ে আজকেই রুকাইয়া করতে বসবেন। যারা আমার সাথে এই কাজ করেছে তারা আবার সক্রিয় হয়ে বান মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবিরাজ আমাকে এবং আবিরকে নিয়ে তার সেই আগের ঘরে 30 মিনিটের মতো রুকাইয়া করেন। 30 মিনিট পরে আবিরকে বের করে নিয়ে যান, কিন্তু আমাকে বসিয়ে রাখেন। 5 মিনিট পর তিনি আমার বাম হাত শক্ত করে চেপে ধরেন এবং দোয়া পড়তে থাকেন। প্রায় 20 মিনিট পরে আমি আমার গায়ে কেমন যেন একটা জ্বালা পোড়া অনুভব করতে লাগলাম। আমার শরীর প্রচণ্ড রকমের গরম হয়ে উঠতে লাগল। তারপর আমার আর কিছু মনে নেই। আমি মনে করেছিলাম আমি যেন জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু না, ফুপুর মুখ থেকে শুনলাম সবকিছু। ফুপু বলছে, আমার শরীর ঘামতে ঘামতে আমার মাথা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে এরকম একটা অবস্থা। হঠাৎ আমার চোখ উল্টে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আমি গোঙাতে শুরু করি। কবিরাজ আমার কারেন জিনকে আমার মধ্যে হাজির করান। কবিরাজ জিনকে জিজ্ঞেস করেন, আমাকে কে বা কারা এই ক্ষতি করেছে, কেনই বা করেছে, এর প্রতিকার কি? আমি নাকি হাসতে হাসতে কবিরাজকে বলি সে আমার কিছুই করতে পারবে না, সে যার চিকিৎসা করছে তাকে অনেক আগেই মরণ বান মারা হয়েছে। কবিরাজ তখন আবার কিছু দোয়া পড়ে সাহায্যকারী জিনকে হাজির করে এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চায়। জিন তখন বলে, এই বান কাটানো সম্ভব না, অমাবস্যার রাতে কালী জিনকে দুটি পাঠা বলি দিয়ে আমাকে মরণ বান মারা হয়েছে এবং পাঠা দুটোর মাথায় আমার চুল, হাতের নখ এবং আমার ব্যবহার করা গামছার অংশ দিয়ে দেওয়া হয়েছে। আমার কারিন জিনকেও তারা আটকে রেখেছে, এই বান কোনোভাবেই কাটানো সম্ভব না। একটু আগে আপনি যেই কারিন জিনকে ডেকেছিলেন সেটি ছিল যারা বান মেরেছে তাদের চালান করা কারিন জিন, তবে এর একটা উপায় আছে, সেটা আজকেই করতে হবে, কারণ আজকে অমাবস্যা। আবিরকে যেই কবরের উপরে পাওয়া গিয়েছিল সেই কবরের মধ্যে রাখা আছে দুইটি পাঠার মাথা এবং তাবিজের মধ্যে রাখা আছে চুল, নখ এবং সেগুলো তার মধ্যে একভাবে রাখা হয়েছে। এগুলো বের করে উদ্ধার করে পুড়িয়ে ফেলতে হবে। জাদুটা কালীজিনকে দিয়ে করা হয়েছে, তার বিপরীতেই এই জাদুকে ব্যবহার করতে হবে, তবে সাবধান, সামান্য ভুল হলেও অনেক বড় মাশুল গুনতে হবে। কবিরাজ তখন আবিরকে এবং কবিরাজের একজন ছাত্রকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জিনের দেয়া তথ্য মতে তিনি সব কাজ সম্পূর্ণ করেন। 20 মিনিট পরে আমার জ্ঞান ফিরে আসে, আলহামদুলিল্লাহ। আমি অনেক শান্তি অনুভব করি, আমার মনে হচ্ছে আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেছে, সুস্থ লাগছে। ফুপু কবিরাজকে জিজ্ঞেস করলেন, কে বা কারা এই কাজ করেছে? কবিরাজ তখন একটু মুচকি হেসে বললেন,
আপনারা নিজেরাই দেখতে পাবেন যারা এই কাজ করেছিল তাদের করুণ পরিণতি।
1 বছরের মধ্যে আমি সত্যিই সেই পরিবারটিকে একেবারে পথে বসে যেতে দেখি। একটা ছেলের বউ নেই, চলে গেছে, বড় ছেলে পাগল হয়ে রাস্তায় ভিক্ষা করছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি কিছুদিন আগে বিয়েও করেছি, খুব তাড়াতাড়ি হয়তো আল্লাহ আমাদের ঘর আলোকিত করে একটা সন্তান দান করবেন, সে এখন মায়ের গর্ভে চলে এসেছে, দোয়া করবেন আমাদের জন্য। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আর সেই দুই মহিলার শ্বশুরের একটি জঘন্য ঘটনা রয়েছে যা আমাদের এলাকার সবাই জানে, কিভাবে একটা মানুষকে বান মেরে অনেক বছর পাগল করে রাখা হয়েছিল। ধন্যবাদ রাস্তাল ভাই, এবং এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি যারা এই ঘটনাটি শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এর পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল যা তখন না বুঝলেও এখন বুঝি। ঘটনাটা বলেই ফেলি, অবশ্য এর আগে যতজনকে বলেছিলাম কেউ বিশ্বাস করেনি, উল্টো হাসাহাসি করেছে। তাই আজ আপনাদের আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, যার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা কয়েক মাস আমি ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো।
মূল ঘটনায় আসি।
সময়টা 2018, তখন আমি নারায়ণগঞ্জের একটি স্কুলে পড়ি। স্কুলের এক্সাম শেষে লম্বা একটা ছুটি, তাই নানুর বাড়িতে বেড়াতে যাবার জন্য ব্যাগ প্যাক রেডি করে রওনা দিলাম একাই। একা যেতে তেমন কোন প্রবলেম হতো না, কারণ এক বাসে করেই মূল গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। বলে রাখা ভালো, নারায়ণগঞ্জ থেকে শেরপুর যেতে 5 থেকে 6 ঘন্টার মতো লাগত। বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সব গুছাতে লাগলাম। এমন সময় নানু কিছু কাঁচা মাংস আর ভাজা পিঠা দিতে চাচ্ছিল। অবশ্য নিতে চাচ্ছিলাম না, কিন্তু জোর করেই ধরিয়ে দিল আর বলল, হ্যাঁ গাড়ি করে চলে যাব, এতটা প্রবলেম হবে না। যেই ভাবা সেই কাজ। সবকিছু গুছিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকেই সব ধরনের বাস পাওয়া যায়। তো বাস স্ট্যান্ডে আসার পর জানতে পারলাম শেরপুর নারায়ণগঞ্জের বাসের কিছু প্রবলেম হয়েছে, বাস যাবে না। এমনিতেই আমি এই রাস্তায় নতুন, আর এমন সিচুয়েশনে পড়েছি আম্মু নানু এদেরকে বললে নেক্সট টাইম একা একা কোথাও বেড়াতেও দেবে না। তাই কাউন্টারের এক আঙ্কেলকে বললাম। আঙ্কেল বলল, এখান থেকে গাজীপুর যাও, ওখান থেকে সব বাস পাবে। তাই দেরি না করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। 3 ঘন্টার মধ্যে এসেও পড়লাম। গাজীপুর চৌরাস্তায় নামার পর তেমন একটা চিনি না, যেই কারণে একটু ঘোরাঘুরি করলাম বাস কাউন্টারের খোঁজে। ভাগ্য এতটাই খারাপ, এখানেও বাস মিলল না। যাই হোক, ঘটনা তো বড় না করে মূল ঘটনা বলি। আমি রোডের এক কোনায় দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে যাব। এমন সময় একটা লোক এসে বলল, কোথায় যাবেন? আমি বললাম, নারায়ণগঞ্জ, কিন্তু বাস পাচ্ছি না। ভদ্রলোকটি বললেন, উনি যাবেন গুলিস্তান আর আমাকে ওনার সাথে যেতে বললেন, অফার করলেন, তবে উনি বাসে না ট্রেনে করে যাবেন। আমি যেহেতু রাস্তায় নতুন তাই রাজি হয়ে গেলাম। এছাড়া বেশ রাতও হয়ে গেছে। ভদ্রলোকটি আমাকে নিয়ে ট্রেন স্টেশনে পৌঁছালেন। কিছুক্ষণের মধ্যে কমলাপুর স্টেশনের ট্রেনটা এসে পড়ল। কিন্তু অবাক করার মতো ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকার পরও লোকটি ট্রেনের ছাদে উঠে বসলেন এবং আমাকে হাতটি বাড়িয়ে দিয়ে বললেন, উঠে পড়ো। আমিও উঠে পড়লাম। ওনাকে বললাম যে, আমরা তো চাইলে ভেতরে বসতে পারতাম, ছাদে উঠলাম কেন? এখানে তো অনেক রিস্কি একটা ব্যাপার। তেমন একটা পাত্তা না দিয়ে উনি বলে উঠলেন, বাসায় কে কে থাকে? আর এছাড়াও তিনি জিজ্ঞেস করলেন আমি কি করছি এই সব। যাই হোক, গল্প করতে করতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছে। এখন পড়লাম আর একটা দুর্বিপাকে। এই সময় নারায়ণগঞ্জের একটা বাসও নেই। আমার ভীষণ ভয় লাগলো, কারণ শুনেছিলাম গুলিস্তান একটা বিপজ্জনক এলাকা, যেখানে দিনে দুপুরেই সবকিছু চুরি করে নিয়ে যায়, আর এখন তো অনেক রাত। আমার ভয় হতে লাগলো। ভদ্রলোক বললেন যে,
অনেক রাত যেহেতু হয়েছে, বাস পাচ্ছ না, তুমি আমার বাসায় চলো, ভোরবেলায় বাসে করে চলে যাবে।
আমি যেতে চাচ্ছিলাম না, মনে মনে ঠিকই, কিন্তু এমন একটা সিচুয়েশনে আমি তার কথায় নাও করতে পারছি না। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাবার আগে ওনাকে বললাম, অনেক রাত হয়েছে, রাত্রে তো আমরা খাইনি, ট্রেন কিছু খেয়ে নেই। তো ওনাকে নিয়ে একটা বিরিয়ানির দোকানের সামনে গেলাম, কিন্তু উনি আমাকে বললেন যে ওনার প্রবলেম আছে, তাই বিরিয়ানির দোকানে উনি যেতে পারবেন না। আমাকে খেয়ে আসতে বললেন। আমি খাওয়া দাওয়া করে ওনার জন্য একটা পার্সেল নিয়ে আসলাম, কিন্তু ওনাকে পাচ্ছি না। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। আমি পাগলের মতো তাকে খুঁজছি, কারণ এই মুহূর্তে আমি ভীষণ একা। আমি অনেকক্ষণ খোঁজার পর যখন তাকে পাচ্ছিলাম না, হঠাৎ করে পেছন থেকে ডেকে উঠলেন,
এই যে এসে পড়েছি।
আমি ওনাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। তার সাথে হাঁটছি, প্রায় আধ ঘন্টা হাঁটলাম, একটা বাড়ির কাছে আসলাম। বাড়িটা নিরিবিলি, একতলা, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। বাসায় উনি নাকি একাই থাকেন, তাকে দেখার মতো কেউ নেই। ওনাকে বললাম, আপনার জন্য খাবার এনেছি, খান। উনি বললেন যে, রেখে দাও, সময় হলে খাবো। একটু পর আমাকে বললেন যে আমার ব্যাগে থাকা গোস্তের প্যাকেটটা তাকে দিতে। অবাক হয়ে গেলাম, আমার ব্যাগে যে মাংস আছে এটা আমারই মনে ছিল না, উনি কিভাবে জানলেন? যাই হোক, কোনো কিছু জিজ্ঞেস না করেই দিয়ে দিলাম। ফোনের চার্জও ছিল না, ঘুটঘুটে অন্ধকারে আমরা কথা বলছিলাম। প্রথম দিকে তাকে ভয় না লাগলেও এখন আমার অনেকটা ভয় লাগছে তার কর্মকাণ্ডে। উনি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে আমাকে শুতে বলে কেমন যেন একটা অদৃশ্য হয়ে গেলেন অন্ধকারে। তেমন ভালো দেখতেও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরপর ওনার ভয়েস শুনতে পাচ্ছিলাম। আমি শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি, কোনোভাবে ঘুম আসছে না। রুম থেকে হঠাৎ করে বিশাল পচা গন্ধ আসতে শুরু করলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম আর শুনতে পাচ্ছি কটকট করে কিছু একটা খাওয়ার আওয়াজ, যেন হিংস্র কোনো পশু খাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে। এমনিতেই অন্ধকার, তার মধ্যে ভীষণ গন্ধ, আর এরকম একটা গরম এনভায়রনমেন্টে আমি রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার। আমি অনেক আল্লাহ আল্লাহ করতে লাগলাম। আমি চাইলেও দৌড় দিতে পারবো না, যে কারণে আমি চোখ বুজে সব সহ্য করছিলাম। আমি একটু অনুভব করতে পারছিলাম আমার পেছনে কে যেন দুঃখ করে শুয়ে পড়ল। আমি নড়াচড়া না করে স্ট্যাচুর মতো শুয়ে থাকলাম। পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে হাত দিল। আমার সেন্সলেস হওয়ার মতো একটা অবস্থা, এতটা ভয় পাচ্ছিলাম। আমি পেছনে ঘুরে তাকাতে সাহসও পাচ্ছিলাম না। হঠাৎ করে উনি আমার গলা জোরে দুই হাতে শক্ত করে চেপে ধরলেন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যতটা সম্ভব মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। অন্ধকারে দেখছিলাম না, কিন্তু তার চোখ দুটো টকটকে লাল, হিংস্র একটা দানবের মতো। তার শরীর থেকে, নাকি মুখ থেকে কি যেন পড়ছে আমার বুকের ওপর, আমি বুঝতে পারছি ছিলাম না, কিন্তু যেখানে যেখানে পড়ছে আমার চলে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগল। উনি আমাকে তার হাতে থাকা একটা ছুরি দিয়ে বুকের মধ্যে ভীষণ জোরে একটা আঘাত করলেন। বলতে পারেন আমি তখনই মারা গেলাম বা সেন্সলেস হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার সেন্স ফিরল মধ্যরাতে, সময়টা কতটা জানি না, ফোনে চার্জ নেই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে কোনোভাবে ব্যাগটি নিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতর থেকে বের হতে পারছি না। হঠাৎ করেই আমার সামনে সেই ভয়ঙ্কর অবয়বটি এসে দাঁড়াল। অবয়বটির চোখ থেকে টকটকে লাল মণি আমি দেখতে পাচ্ছি। তার মুখ থেকে অজস্র লালা ঝরছে, পূর্ণিমার চাঁদের আলোয় যতটা দেখা সম্ভব। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম হেল্পের জন্য, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমাকে দ্বিতীয়বার সেই ভয়ঙ্কর অবয়বটি আঘাত করল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল মসজিদের আজানে। আমার শরীরে ভীষণ ব্যথা, উঠে দাঁড়াতে পারছিলাম না। কোনোভাবে উঠে দাঁড়ালাম। রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো মনে করতে করতে বাড়ি ফিরতে লাগলাম। কিন্তু এ কি, চারিদিকে এরকম জঙ্গলের মতো কেন? এ তো একটা পোস্ট অফিসের মতো জায়গা, এটা সরকারি ভবন যা ব্যবহৃত হয় না অনেকদিন, নোংরা জঙ্গলের স্তূপ, দিনে দুপুরে অন্ধকার। আমি বাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একটা রিক্সায় উঠে পড়লাম। বললাম গুলিস্তান নিয়ে যান, যেখান থেকে নারায়ণগঞ্জের বাস ছাড়ে। বাসায় এসে পড়লাম। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। সব ঘটনা খুলে বললাম আম্মুকে। সেদিনের পর থেকে আমার ভীষণ জ্বর, কিছু খেতে পারি না আর ভয় পাই। আমার অবস্থা অনেকটা খারাপ দেখে আমার আব্বু একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর কিছু তদবির দিয়ে গেলেন এবং তাবিজি দিয়ে গেলেন, যেটা আমার সাথে সব সময় থাকবে। সাত আট দিন পর আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি প্রায় অনেকটা সময় ভয়ঙ্কর সেই অবয়বটাকে স্বপ্নে দেখতাম, আর দেখতাম সে আমার গলা চেপে ধরেছে, আমি ছটফট করছি। সবসময় এরকম দেখার কারণে আমি ভীষণ ভয় পেতাম। আব্বু আবারও আমাকে আরেকটা হুজুরের কাছে নিয়ে আসলেন। উনি বললেন ভয়ঙ্কর একটা জিনের পাল্লায় পড়েছি, যে কারণে অতি সহজে আমার পেছু চাচ্ছে না সেই জিন। হুজুর আরেকটা তাবিজি দিয়ে গেলেন এবং বললেন সাত দিন রাখলেই হবে, কিন্তু সাত দিনের মধ্যে একবারও যাতে তাবিজটি হাতছাড়া না হয়। হুজুরের কথা মতো তাই করলাম এবং ভয়ানক স্বপ্ন দেখলাম না, কিন্তু রয়ে গেল সেই ভয়, একা থাকার ভয়। এরপর আল্লাহর রহমতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। লেখার সময় আমার শরীরে কাঁটা দিয়ে উঠছিল, এখন অনেকটা ভয় কাটিয়ে নিজেকে সামলিয়ে নিয়েছি। তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। পরীক্ষার অনেক ব্যস্ততার মধ্যেও ভূত ডট কমে আমার প্রথম ঘটনাটি শেয়ার করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও কয়েকটা ঘটনা আছে, সময় পেলে আবারও লিখতে বসব। ভালো থাকবেন রাসেল ভাই, আমার জন্য দোয়া করবেন সামনে পরীক্ষা। শামিম সাদি দুবাই থেকে লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনাটির জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ভালো লাগবে। আসলে ভাইয়ার প্রতি আর আমার প্রতি ভালোবাসার জন্য মা সবকিছু সহ্য করে গেছেন আর আমাদের চুপ করে থাকতে বলেছেন। তারপর মা একদিন সহ্যের সীমা পেরিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। বড় ভাই জেনে খুশি হলেও ভাবি মোটেও খুশি হলেন না। তিনি চাইতেন সব সম্পদ বড় ভাই পাক এবং আমরা তাদের চাকর হয়ে থাকি। কিন্তু একদিন মা গোপনে সব সম্পত্তি ভাগ করে দেন এবং আমাদের মাঝে ঝগড়া আর অশান্তি বেড়ে যাবে ভেবে মা আমাকে নিয়ে আলাদা হয়ে যান আর কিছু দূরে একটা জমিতে নতুন ঘর তুলে সেখানে থাকার সিদ্ধান্ত নেন। ভাইয়া আর ভাবিকে আলাদা করে দেয়া হলে ভাবি একটুও খুশি হন না। এরপর কিছুদিন থেকে লক্ষ্য করা যায় মা ঠিকভাবে খেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না। দিনের বেলাতেও ভয় পেয়ে রীতিমতো চিৎকার দিয়ে উঠত, শরীর শুকিয়ে দিন দিন রোগা হয়ে যাচ্ছিল। মাকে নিয়ে সেই সময়ের অনেক বৈদ্যের কাছেও আমরা গিয়েছি। মায়ের শরীর তখন দুর্বল ভেবে বৈদ্যমশাই তরল কিছু ঘুমের ওষুধ দেন, কিন্তু তাতেও কোনো উপকার হয় না। তারপর একদিন রাতে মা ঘুম থেকে উঠে পানি খাওয়ার উদ্দেশ্যে বাইরে রান্নাঘরে যান এবং রান্নাঘর থেকে বাইরে বের হয়ে একটা কালো ছায়া দেখতে পান আর সেই কালো ছায়া মায়ের কাছে এসে তার গলা চেপে ধরে এবং মাটিতে শুইয়ে ফেলে মায়ের সাথে ধস্তাধস্তি শুরু করে। মা সেই কালো ছায়াটার হাত থেকে রক্ষা পেতে অনেক জোরাজুরি করেন, অবশ্য উপায় না পেয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তখন আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা মাটিতে পড়ে আছেন আর মাথার কাছে সেই কালো ছায়াটা বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে সেই কালো ছায়া এক লাফে গাছে উঠে যায়। তারপর আমি ভয়ে ভয়ে দৌড়ে মায়ের কাছে যাই এবং মাকে কোলে তুলে নিয়ে ঘরে আসি। মায়ের চিৎকার শুনে পাশের বাসার চাচিও ছুটে আসেন আমাদের বাড়িতে। চাচিকে মায়ের মাথায় পানি ঢালতে বলে আমি যাই মসজিদের ইমাম সাহেবকে ডাকতে। একটু পরে ইমাম সাহেবকে নিয়ে আমাদের বাসায় প্রবেশ করতে যাব, তখন খেয়াল করলাম ইমাম সাহেব সেই গাছটির নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে গাছটির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে কি সব বিড়বিড় করছেন। আমার ডাক শুনে ইমাম সাহেব চমকে যান এবং বলেন, চলো এবার তোমার মায়ের কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর আমি ঘরে ঢুকে দেখলাম মা তখনও অচেতন অবস্থায় পড়ে আছেন আর চাচি মাথায় পানি ঢালছেন। তারপর ইমাম সাহেব মাকে অনেক ঝাড়ফুঁক করেন এবং একটি গ্লাসে পানি পড়ে সেই পানি মায়ের মুখে ছিটিয়ে দিতেই মা জ্ঞান ফিরে পান এবং আমাদের সব ঘটনা খুলে বলেন। সব শুনে ইমাম সাহেব একটু চুপ করে থেকে মাকে বলেন, আপনি সুস্থ হয়ে যাবেন, টেনশনের কিছু নেই। এই বলে ইমাম সাহেব আমার হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসেন এবং ভয়ার্ত কণ্ঠে বলেন,
কামাল তোমার মায়ের উপরে কেউ কালো জাদু করেছে, এখন তোমার মাকে ভয় দেখিয়ে মারার একটা কৌশল করা হচ্ছে।
আমি এটা শুনে ইমাম সাহেবকে অনেক কাকুতি মিনতি করলাম,
হুজুর আমার মাকে আপনি বাঁচান, আপনি তো জানেন আমার মা ছাড়া আর কেউ নেই, ভাই আর ভাবি আমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে।
তখন ইমাম সাহেব বললেন,
এখনো বেশি দেরি হয়নি, যদি পারো কোনো ভালো আলেমের খোঁজ করো, এই কালো জাদু আমার পক্ষে কাটানো সম্ভব না।
আমি অনেক জোরাজুরি করার পর ইমাম সাহেব একজন ভালো কবিরাজের সন্ধান দেন এবং খুব দ্রুত মাকে সেখানে নিয়ে যেতে বলেন। তারপর আমি মাকে কিছু বুঝতে না দিয়েই পরের দিন ইমাম সাহেবের দেয়া কবিরাজের ঠিকানায় মাকে নিয়ে চলে গেলাম। কবিরাজের বাসা ছিল আমাদের পাশের জেলায়, যেতে যেতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায়। কবিরাজের বাসায় গিয়ে কবিরাজের খোঁজ করতেই কবিরাজের স্ত্রী বলেন, তিনি এখন বাসায় নেই, একটু পর ফিরবেন, আমাদের অপেক্ষা করতে বলেন। তখন আমরা কবিরাজের জন্য অপেক্ষা করলাম। মা তখন আমাকে জিজ্ঞেস করলেন,
বাবা হুজুর তো বলেছিল আমার কিছু হয়নি, তাহলে আমাকে এখানে নিয়ে এলি কেন?
আমি তখন মাকে সব ঘটনা খুলে বলি আর তাকে আশ্বাস দেই। অপেক্ষা করতে করতে কবিরাজ একটু পরে আসেন এবং এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকেন। আমি কবিরাজকে সালাম দিই আর কিছু বলার আগেই কবিরাজ আমাকে বলেন,
তোমার মায়ের উপর কঠিন কালো জাদু করা হয়েছে।
আমি তখন মনে মনে ভাবতে শুরু করলাম, আমি তো কবিরাজকে কিছু বলিনি, তাহলে তিনি এত কিছু জানলেন কিভাবে? তারপর কবিরাজ আমার মুখের দিকে তাকিয়ে বললেন,
তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তুমি কি ভাবছ আমি সেটা জানি।
কবিরাজের কথা শুনে আমি হক চকিয়ে গেলাম। মা তখন কবিরাজের মুখে কালো জাদুর ঘটনা শুনে রীতিমতো ভয় পেয়ে কান্না শুরু করলেন। কবিরাজ মাকে শান্ত হয়ে বসতে বলে আমাদেরকে নিয়ে পাশে দুমে গিয়ে বসলেন। আমাকে বললেন,
আসলে তোমার মায়ের উপর যে কালো জাদু করা হয়েছে এটা কাটানো অনেক কঠিন, তবে তুমি চিন্তা করো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার মায়ের উপর এই জাদুর প্রভাব যেন কেটে যায়।
এই বলে হুজুর একটি বোতলে পানি পড়িয়ে দিলেন এবং পানি বাসায় নিয়ে গিয়ে পুরো বাড়িতে ছিটাতে বললেন। তারপর তিনি আমাদের বাসায় ঠিকানা নিলেন আর বললেন,
আজকের মতো যান আপনারা, বাসায় ফিরে যান, আমি আগামী সপ্তাহে আসব, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনাদের বাসায় চলে আসব।
আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করি, আমার মাকে এই কালো জাদু কে করেছেন সেটা কি জানতে পারি? তখন হুজুর বললেন,
আমি সময় নিয়ে সব দেখে আপনাদের জানাবো, নিশ্চিন্তে বাড়ি যান।
তারপর আমরা কবিরাজের কথা মতো বাড়িতে চলে আসি। বাসে আসার পর হুজুরের কথা অনুযায়ী পুরো বাড়িতে সেই পানি ছিটিয়ে দেই। যথারীতি এইভাবেই সাত দিন কেটে যায়, কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে রাতের বেলা লক্ষ্য করতাম টিনের চালে কেউ ঢিল মারছে, সাথে সাথে বাইরে বের হলেও কাউকে দেখতে পেতাম না। এরপর আট দিনের মাথায় হুজুর আমাদের বাসায় আসেন কাঁধে একটা ঝুলি নিয়ে। হুজুরকে বসতে দিয়ে হুজুরকে জিজ্ঞেস করলাম আমাদের বাসায় আসতে কোনো কষ্ট হয়েছে কিনা। এভাবে কিছুক্ষণ কথা বলার পর হুজুর বললেন,
আমি আজ রাতেই তোমার মায়ের জন্য কাজ শুরু করব, সন্ধ্যার আগে আমার কিছু জিনিস লাগবে, সেগুলো জোগাড় করে নিয়ে এসো।
তারপর হুজুর কিছু জিনিসের নাম বললেন, যেমন সিঁদুর, মোমবাতি, শুকনা মরিচ, সরিষার তেল আর কিছু পাটের শুকনা আঁশ। সবকিছু সন্ধ্যার মধ্যেই জোগাড় হয়ে গেল। হুজুর রাতে এশার নামাজ শেষ করে খাবার খেয়ে নিলেন এবং আমাদেরও খেয়ে নিতে বললেন। যথারীতি আমরা খেয়ে নিলাম এবং হুজুরের ডাকে সাড়া দিয়ে একটা আলোহীন ঘরে চলে এলাম। দেখলাম হুজুর সেই সিঁদুর দিয়ে গোল করে একটা বৃত্ত এঁকেছেন এবং তার মধ্যে পাঁচটি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। এরপর হুজুর আমার মাকে সামনে বসিয়ে ডান হাতের কনিষ্ঠ অঙ্গুলি চেপে ধরলেন এবং একটু পর মায়ের মধ্য থেকে অস্বাভাবিক কণ্ঠে ছেলে আর মেয়ে উভয় কণ্ঠে জোরে জোরে কেউ কথা বলতে শুরু করল। হুজুর বললেন, এই মহিলার ক্ষতি করার জন্য তোকে কে পাঠিয়েছে? তখন সেই জিনটি বলে উঠল,
বলবা না, আমি কিচ্ছু বলবা না।
এটা বলে সে হাসতে শুরু করল,
বলবি না, দাঁড়া তোর ব্যবস্থা করছি।
এই বলে হুজুর একটা শুকনা মরিচ নিয়ে সরিষার তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দিলেন এবং সেটি মায়ের নাকের সামনে ধরলেন।
বন্ধ কর, বন্ধ কর, আমি আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে।
তখন হুজুর আবার জিজ্ঞেস করলেন,
কে পাঠিয়েছে তোকে এই মহিলার ক্ষতি করতে?
আমাকে এই মহিলার পরশের বউ পাঠিয়েছে, এই মহিলাকে ভয় দেখাতে, সুযোগ পেলে মেরে ফেলতে।
এসব আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম আর ভাবির প্রতি অনেক ঘৃণা অনুভব করছিলাম, অভিমানও হচ্ছিল। মনে মনে ভাবছিলাম আমার নিজের ভাবি আমার মাকে মেরে ফেলার জন্য এসব করছে। এরপর হুজুর সেই জিনকে বললেন,
তুই আর এই মহিলার কোনো ক্ষতি করতে পারবি না এবং এই মুহূর্তে তার শরীর ছেড়ে যাবি।
তখন জিন মায়ের শরীর ছেড়ে দিতে চায় না, কারণ সে কালো জাদুর মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ। হুজুর তখন সেই জিনকে অনেক ভয় দেখানোর পর সে তখন যখন যেতে চাচ্ছিল না, তখন হুজুর জিজ্ঞেস করলেন, কি পেলে সে যাবে? তখন মায়ের মধ্যে থাকা সেই জিনটি বলল, তাকে দুটো কালো মহিষ দিতে হবে এবং তাহলেই সেই মহিলার শরীর ছেড়ে চলে যাবে। হুজুর বললেন, দুইটা মহিষ নয়, দুইটা লাল মোরগ দেব। জিনটা রাজি না হলে তখন তিনি জিনকে বন্দী করতে চান। তখন জিনটি ছাগল দাবি করে এবং জিনটি ছাগল দাবি করার পর হুজুরও সেটা মেনে নেন। জিনটি বলে, একজন সাহসী ছেলের হাতে দুই ছাগলকে দিয়ে বাড়ির পাশে পুকুরের মধ্যে হাঁটু পানিতে ছেড়ে দিয়ে আসতে হবে, কোনোভাবেই পানিতে নামতে পারবে না সেই ছেলেটি। ছাগল দুটি আমরা নিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ের একটা কদম গাছের ডাল ভেঙে দিয়ে যাব। আমাদের বাড়িতে দুটো ছাগল আগে থেকেই ছিল লালন পালনের উদ্দেশ্যে। জিনটির বলা কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। এরপর হুজুর তার কাজ শেষ করে হাদিয়া নিয়ে চলে গেলেন এবং জিন যা যা বলেছিল সেভাবে জিনটিও বিদায় নিয়েছিল। এরপর মায়ের সাথে আর এমন ঘটনা ঘটেনি। তবে কালো জাদুর প্রভাব কেটে গেলেও যে এই কালো জাদু করেছে মানে ভাবির কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে, এই কথাটি সেই জিন বলে গিয়েছিল। কিছুদিন পর আমরা জানতে পারি ভাবির বড় একটা ক্ষতি হয়ে গেছে, এত বড় ক্ষতি যে তিনি সিদ্ধান্ত নেন বাচ্চা দত্তক নেবেন। তার কথা অনুযায়ী তারা একজন সন্তানকে দত্তক নিয়ে বড় করেন আর কিছুদিন পরে এলাকার সব জমি জমা বিক্রি করে দিয়ে অন্য দেশে চলে যান। এখন আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। তিনি কোন দেশে আছেন তাও আমরা জানি না। এই ছিল ঘটনা, অনেক বড় করে লিখলাম, অনেক কথা বাদ দিয়ে লিখতে হয়েছে। আর হ্যাঁ, দাদুর কাছ থেকে যে ঘটনাটি শুনেছি, তিনি গতকাল উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হয়েছেন। সকলে দাদুর জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে শ্রোতা বন্ধুদের নিকট এই ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। আমার কাছে আরও ঘটনা রয়েছে, ভূত.কম এ শ্রোতারা উৎসাহ বোধ করলে পাঠাবো ইনশাআল্লাহ।
এই বলে নাহিদ হাসান তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটা ঘটনা লিখেছেন নাহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
চাচাতো ভাই আমাকে প্রপোজ করল। আগেও কলেজ টাইমে মাঝে মাঝে ছেলেটি আমার আশেপাশে ঘুরঘুর করত। বান্ধবীর ভাই হওয়াতে তেমন কিছু ভাবিনি, তবে সেদিন জন্মদিনে তাকে আমি সরাসরি বলে দিই আমি সব ভালোবাসা বা সমস্ত সম্পর্কের মধ্যে নেই, আমি লেখাপড়া করতে চাই। এরপর বেশ কিছুদিন বেশ কয়েকভাবে ছেলেটি আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে অনেক ভালোবাসে এবং আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। এরপর আমিও রাজি হয়ে যাই। খুব ভালো যাচ্ছিল আমাদের দুজনের দিন, মাঝে মাঝে দেখা হতো আমাদের। মূলত ওর গ্রাম ছিল আমাদের পাশের গ্রামে, সবসময় দেখা না হলেও ফোনে কথা হতো। হঠাৎ একদিন ওর ফোন আসা বন্ধ হয়ে গেল, আমিও কল দিয়ে পাচ্ছি না। আমাদের এই সম্পর্কের কথা কেউ জানত না, শুধু আমার বড় বোন ছাড়া। তাই আমি আমার বান্ধবীর কাছেও কিছু জিজ্ঞেস করিনি। ও যদি আবার সব বুঝে ফেলে, আমি অনেক কাঁদতাম, মন মরা হয়ে থাকতাম, ঠিকভাবে পড়তে পারতাম না। তাই আমার বড় বোন আমাকে বাড়ি নিয়ে গেল যেন ঘুরে এসে আবার পড়ালেখায় মন বসে। আপুর বাড়ি হল পাশের আরেক গ্রামে। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম আপুর বাসায়, হঠাৎ শুনতে পেলাম সজল, এটি ছদ্মনাম, আমাকে ডাকছে। রাত তখন কয়টা ঠিক আন্দাজ করতে পারিনি। এতদিন পরে ওর কণ্ঠ শুনে আমি মুহূর্তের মধ্যেই দরজা খুলে বের হলাম। দেখলাম সজল দাঁড়িয়ে আছে, আমাকে বলল, চলো আদিবা, আজ অনেক কথা বলবো, অনেক গল্প করব তোমার সাথে। আমি আর সজল হাঁটছি পাশাপাশি, মনে হচ্ছিল বহু পথ মাইলের পর মাইল পাড়ি দিচ্ছি পাশাপাশি দুজনে। এরপর একটি স্থানে গিয়ে দুজন বসলাম। সজল আমার হাত স্পর্শ করল আর কেমন ঠান্ডা অনুভব হল আমার। এর মধ্যেই শুনতে পেলাম আজানের ধ্বনি আর সজল কেমন হাওয়ায় মিলিয়ে গেল। আমি যা দেখলাম তার নিজের চোখে দেখছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আমি একটি কবরস্থানে একটি নতুন কবরের উপরে বসে আছি আর আমার চারিদিকে বেশ নির্জন আর হালকা অন্ধকার। এরপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে দেখি ভোরের আলো ফুটেছে আর আমি আমার বোনের বাসার রুমে শোয়া অবস্থায়। ভাবলাম স্বপ্ন দেখেছি, কিন্তু পায়ের পাতায় প্রচুর ব্যথা অনুভব করছিলাম। উঠে বসে দেখি আমার পায়ের তলায় অনেক কাদা মাটি লেগে আছে, আমার চুলগুলো এলোমেলো আর আমার জামার পেছনে ছোপ ছোপ মাটি। স্বপ্ন হলে এই কাদা মাটি কি করে এলো আমার পায়ে, আমার জামায়? এক চিৎকার দিলাম। চিৎকার শুনে আপু রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, এ কি অবস্থা তোর, এমন দেখাচ্ছে কেন? আপুকে সব বললাম। সব শুনে আপু চুপ করে রইল। তারপর বলল,
ফ্রেশ হয়ে নে, এখনই বাবার বাড়ি যাব আমরা।
আপু আর আমি আমাদের বাড়ি চলে আসলাম। বিকেলে এক হুজুর আসলেন আর পুনরায় আমাকে আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করতেই আমি অবাক হয়ে আমার আপুর দিকে তাকালাম। আপু আমাকে অভয় দিল। হুজুর সব শুনে যা আমাকে বলল তা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। সে বলল,
মা, আমরা সবাই একদিন আল্লাহর ডাকে তার কাছে ফিরে যাব, তবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, কোন বদ দুষ্ট জিনের পরিকল্পনায় নয়। আল্লাহর অশেষ রহমত যে আজানের মাধ্যমে তোমার জীবন রক্ষা হয়েছে।
এরপর তিনি আমাকে পানি পড়া দিলেন। আমার মা বোনকে বললেন আমি যেন একা না ঘুমাই আর রাতে একা বাইরে না যাই। আজ রাতেই যেন আমার বাবা হুজুরের কাছ থেকে একটি দাবি জেনে আমার হাতে বেঁধে দেন। এই বলে হুজুর চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আপুকে প্রশ্ন করলাম,
কিসব বলল হুজুর, আর দুষ্ট জিন কেন সজল হয়ে আসবে?
উত্তরে আপু যা বলল তা আমার মনে পড়লে এখনো গা শিউরে ওঠে।
আদিবা, মায়ের মুখে তোর এই বিষণ্নতার কথা শুনে তোকে আমার বাড়ি নিয়ে আসলাম, মাকে কিছু বুঝতে না দিয়েই। দুই একদিন পরে তোর বান্ধবীকে ফোন দিয়ে বিভিন্ন প্রসঙ্গ টেনে সজলের কথা জিজ্ঞেস করলাম। যা শুনলাম তা তোকে বলার সাহস হয়নি আমার। যেদিন থেকে সজলের কল আসা বন্ধ হয়েছে তোর কাছে, সেদিন সকালে সজলের সাথে ওর মায়ের অনেক ঝগড়া হয়। বিষয় ছিল সজলের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সজলের মা রান্না করতে চলে যায়। অনেকক্ষণ সজলের কোনো শব্দ বা সাড়া শুনতে না পেয়ে সে সজলের ঘরের দিকে যায়। ঘরের জানালা দিয়ে দেখতে পায় সজল গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। এক চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়। ঘরের দরজা ভেঙে সজলের নিথর দেহ বের করে আনা হয়।
আপুর কথা শুনে আমি চুপ হয়েছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। সেদিন রাতেই আমার হাতে বাবা তাবিজ বেঁধে দেন। এরপর আর কোনো দিন আমি সজলকে স্বপ্নে দেখিনি। বেশ কিছুদিন পর আমি নিজেকে সামলে নিয়ে শুধু একবার সজলদের বাড়ি যাই। ওদের বাড়ির পেছনেই ওর কবর। সেদিন সেই কবরস্থান দেখে আমার সেই রাতের কথা মনে পড়ে। বিশ্বাস করো, আমাকে সেদিন সেই অচেনা রূপে অবয়বটি এখানে এই কবরস্থানে নিয়ে এসেছিল, সজলের নতুন কবরে। এই কথা বলে আদিবা তার অদ্ভুত ঘটনা শেষ করেছিল সেদিন। সেদিন রাতে আদিবা যার সাথে গ্রামের পর গ্রাম হেঁটেছিল, এমন একজন যার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে তখনও ছিল না। কিছু ব্যাপার রহস্যের মায়াজালে জড়িয়ে থাকে, যার রহস্য জাল আমরা ভেদ করতে পারি না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন ভূত ডট কম দীর্ঘজীবী হোক। উম্মে সালমা স্বর্ণা রূপাদলি বরিশাল থেকে লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমাদের আজকের পঁচিশ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন।